প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে আপনাদের ফোন কলসের, এসএমএসের মাধ্যমে। যে সকল প্রশ্ন দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতিয়ানে কেরামের কাছে করা হয় সেই প্রশ্নের উত্তর মুফতিয়ানে কেরাম দিয়ে থাকেন এবং শরীয়তের বিভিন্ন মাসআলা মাসাইল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারি। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আজকেও মুফতি শফিক দামত বরকাতুল্লাহ আলিয়া তিনি উত্তর প্রদান করবেন। তাই অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন, টিভি স্ক্রিনে নাম্বার চালানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে ফোন কল করবেন এবং এসএমএস করবেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যারাই এই অনুষ্ঠান দেখছেন, অনুরোধ করব আপনাদেরও যদি কোনো শরীয়তের বিধান সম্পর্কে জানার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করবেন। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনার প্রশ্ন, আপনার প্রশ্নকৃত উত্তর প্রদান করার চেষ্টা করব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদ পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। তিরমিজি শরীফের হাদিস, নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন লোকদের মধ্যে সবচাইতে বেশি আমার নিকটবর্তী সেই হবে যে বেশি আমার প্রতি দুরুদে পাক পড়ে। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করলে ইনশাআল্লাহ অধিক থেকে অধিক যদি আমরা দুরুদে পাক পড়ি, কিয়ামতের দিন নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটবর্তী হব। মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ তাআলা এই হাদিসের আলোকে অত্যন্ত সুন্দর চমৎকার একটি কথা বলেছেন। তিনি সারহা করতে গিয়ে বলেন যে কিয়ামতের দিন সবচেয়ে প্রশান্তিময় তারা থাকবে যারা নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটে থাকবে, এবং এই নিকটে থাকার মাধ্যম হচ্ছে, ওসিলা হচ্ছে দুরুদে পাক। এবং সেই হাদিসের আলোকে মুফতি সাহেব বলেন যে দুরুদ শরীফ উত্তম একটি নেকি, যে অন্যান্য নেকি দ্বারা জান্নাত মিলে, আর দুরুদে পাক এর বরকতে জান্নাতের যিনি দুলহা, জান্নাতের যিনি মালিক নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মিলে যায়। নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গ সে পাবে যারা নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অধিক থেকে অধিক দুরুদে পাক পড়ে থাকে। আসুন বরকতের জন্য একবার দুরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন ফোন কলসের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে বা এসএমএসের মাধ্যমে শরীয়তে যে সকল বিধান সম্পর্কে আপনারা জানতে চান মুফতি সাহেব সে সকল প্রশ্নের উত্তর প্রদান করে থাকেন। আজকেও দেখব কোন ইসলাম ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন। সেই মূল পর্বে যাওয়ার পূর্বে অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন আমাদেরকে প্রশ্ন করতে ভুলবেন না। অবশ্যই এখনই টিভি স্ক্রিনে নাম্বার যে দেখানো হচ্ছে লিখে নিন এবং এখনই কল করুন এবং এসএমএস করে দিন বা কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আপনাদের করা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব উত্তর প্রদান করবেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম মফিজুর রহমান আত্তারি। আমার প্রশ্ন হচ্ছে, গ্রামাঞ্চলে তাবারক বা সিন্নি মান্নাত করে মানুষকে খাওয়ানো কেমন, এ ব্যাপারে শরীয় বিধান কি?
জি মুফতি সাহেব, কি এই বিষয় বলবেন? অনেকে মান্নাত করে তাবারুক, আমাদের আহলে সুন্নাতের মধ্যে এটি প্রচলন রয়েছে যে আমরা মান্নাত করে তাবারুক বন্টন করে থাকি বা কোনো দিনী মাহফিলের পর আমরা তাবারুক বন্টন করে থাকি, এর বিধান কি? অনেকে এই বিষয়ে নিষেধও করে যে না, তাবারুক খাওয়া যাবে না, তাবারুক খাওয়া ঠিক নয়। তো এই যে তাবারুকের ব্যবস্থা করা হয়, ব্যবস্থা করা কেমন এবং এই তাবারুক খাবার বিধান কি, সে বিষয়ে যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। জি মুফতি সাহেব,
শিরনি বন্টন করা এটা সাধারণভাবে আমাদের এখানে তাবরুক হিসেবে হয়ে থাকে, আর তাবরুকের মান্নত যেটা ঈসা আলাইহিস সালামের নিয়তে হয়ে থাকে অথবা মিলাদ শরীফের শিরনি বন্টনের মান্নত অথবা অনুরূপভাবে, তো এটা প্রচলিত মান্নত হয়ে থাকে, ওয়াজিব মান্নত নয়। অর্থাৎ যদি কেউ না করে গুনাগার হবে এমনটা নয়, এটাকে মান্নতে উরফি বলা হয়ে থাকে। যদি কেউ মান্নত করে ভালো কথা, আপনি বন্টন করুন। হ্যাঁ, যদি কেউ ফকিরদেরকে খাওয়ানোর জন্য মান্নত করে, অর্থাৎ ফকিরদের ব্যাপারে সে বলে যে আমি ফকিরদেরকে খাওয়াবো অথবা কিছু লোকদেরকে খাবার খাওয়াবো, আর তার মধ্যে উদ্দেশ্য হলো ফকিরদেরকে খাওয়ানো, তো তখন এটা ওয়াজিব হয়ে যাবে যে যদি আমার অমুক কাজটি হয়ে যায় তো আমি এটা করব। তো যদি সে কাজ হয়ে যায় তখন তাকে সেই কাজ করতে হবে, অর্থাৎ সে ফকিরদেরকে খাবার খাওয়াবে। কিন্তু মিলাদ শরীফ অথবা তাবরুক অথবা ঈসা আলাইহিস সালামের যে মান্নত থাকে, যেখানে ওভারঅল সমস্ত মানুষকে বন্টন করতে হয়, তো এটাকে শরী মান্নতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি, বরং এটাকে প্রচলিত মান্নত বলা হয়ে থাকে। আমল করা উচিত, কাজ হয়ে গেলে অবশ্যই এটাকে আপনি পালন করুন, আল্লাহ পাক আপনাকে এটার পুরস্কার সওয়াব দান করবেন।
জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তাবারুক বন্টন করা, তাবারুক খাবার সম্পর্কে এবং মান্নত করা সম্পর্কে অত্যন্ত চমৎকার বিস্তারিত উত্তর প্রদান করেছেন মুফতি সাহেব। যারাই এই অনুষ্ঠান দেখছেন, তাবারুক খাওয়ানো বা আয়োজন করা নিষেধ নেই, যদি নিষেধ হতো মুফতি সাহেব নিষেধ করে দিতেন, যেহেতু একজন মুফতি হয়ে তিনি শরীয়তের বিধান আমাদের সামনে বলে দিয়েছেন, আমরা সাধারণত লোক যারা রয়েছেন আমরা যেন মুফতি সাহেবের এই ফরমান এবং যে বিধান তিনি বলেছেন তার উপর যেন আমরা আমল করি। মাজাল্লাহ অনেকে নিষেধ করে থাকে, তাদের তওবা করা উচিত। শরীয়তে শরীয়ত যখন নিষেধ করেনি আমরা কেন নিষেধ করব? তবে কেউ কোনো ব্যক্তি যদি তাবারুক বন্টন করার মান্যত যদি করে, কোন মান্যত আদায় করা জরুরি কোনটি জরুরি নয় মুফতি সাহেব তিনি বিস্তারিত বলে দিয়েছেন। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন। মুফতি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন হলো যে উজু করার সময় দুটি অঙ্গ দ্রুত করার পর যদি উজু ভেঙে যায় তাহলে কি শুরু থেকে উজু করতে হবে নাকি অবশিষ্ট অঙ্গ দ্রুত করলে হয়ে যাবে?
জি মুফতি সাহেব, অজু করতে গিয়ে যদি অজু ভঙ্গ হয়ে যায় তাহলে সেটির বিধান কি একটু আমাদেরকে বলুন।
উজু করার সময় যখন উজু ভঙ্গ হওয়ার মতো কোনো আমল পাওয়া যায়, তো উজু ভেঙে গেল, তো এখন সে যে অঙ্গগুলো ধুয়েছে সেগুলো আবার ধুতে হবে। এমনটা হবে না যে কোনো ব্যক্তি কেউ মুখমণ্ডল ধুয়ে নিল, কনুসমূহ ধুয়ে নিল, সে হাত ধুয়ে নিল সে কনুই পর্যন্ত, এখন উজু ভেঙে গেল, তো তখন তাকে এটা বলা হবে না যে আগে মাথা মাসা করে নাও আর পা ইত্যাদি ধুয়ে নাও, যেগুলো ধোয়া হয়নি সেগুলো ধুয়ে না উজু হয়ে যাবে। না, যা প্রথমে ধুয়ে নিয়েছিল সেগুলো আধোয়া হয়ে গেল, অর্থাৎ এখন তার উজু ভেঙে গেল, তো এখন তাকে নতুনভাবে উজু করতে হবে, অর্থাৎ ওযু নতুন করে শুরু থেকে তাকে নতুন করে উজু করতে হবে।
জি, উজু করা অবস্থায় যদি উজু ভেঙে যায় তাহলে পুনরায় শুরু থেকে উজু করতে হবে। চমৎকার মুফতি সাহেব জবাব প্রদান করেছেন। অনেকে উজু করতে গিয়ে উজু ভেঙে যায়, তখন বিধান না থাকার কারণে দেখা যায় ওই সকল অঙ্গ যা আধোয়া থাকে সেটাকে ধুইতে শুরু করে দেয় আর মনে মনে ভাবে আমার অজু হয়ে গিয়েছে। না, যদি আমরা অজু করা অবস্থায় আমাদের অজু যদি ভেঙে যায় তাহলে শুরু থেকে আবার আমাদেরকে অজু করতে হবে। মুফতি সাহেব এটি আমাদেরকে উত্তর প্রদান করেছেন। জি যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, অজুর পর অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার কি ব্যবহার করা যাবে?
জি মুফতি সাহেব, শরীয়তের যা আমার ভাই প্রশ্ন করলো, স্যানিটাইজার অনেকে যেহেতু ব্যবহার করে থাকে, অজু করার পর কেউ যদি স্যানিটাইজার বা অ্যালকোহলযুক্ত কোনো লিকুইড যদি ব্যবহার করে তাহলে শরীয়তে এর বিধান কি, অজু আমাদের ভঙ্গ হবে কি না, কী বলবেন এ বিষয়ে?
উজু অবস্থায় হন কিংবা উজুবিহীন, যদি কোনো জিনিস আপনি বাহ্যিক ব্যবহারের জন্য অ্যালকোহল যেটার মধ্যে থাকে সেটা আপনি ব্যবহার করেন, যেমন কিছু কোল্ড ক্রিম অথবা পারফিউম রয়েছে, এ ধরনের যে বস্তু রয়েছে, তো সময় অনুযায়ী এটা বাহ্যিক ব্যবহার এই ধরনের, তো এটা জায়েজের ফতোয়া, অর্থাৎ এটা জায়েজ হওয়ার জন্য ফতোয়া দিয়েছেন। কেননা তার মধ্যে সাধারণ ক্ষতি রয়েছে, অধিক কঠিন ক্ষতির বিষয় রয়েছে। তো এই জন্য এখন যে ফতোয়া রয়েছে আধুনিক মাসালা বর্তমান সময়ে, তো সেটা আমাদের ওলামাগণ জায়েজ বলে দিয়েছেন। এটা লাগানোর দ্বারা শরীর কাপড় ইত্যাদি সেগুলো নাপাক হবে না। তো এই জন্য পারফিউমও যদি কেউ লাগায় অথবা এমন ক্রিম ইউজ করে অথবা স্যানিটাইজার ইত্যাদি যেগুলোর মধ্যে অ্যালকোহল রয়েছে, তো কেননা এটা বাহ্যিক ব্যবহার, তো এটা লাগানোর ক্ষেত্রে অসুবিধা নেই। হ্যাঁ, অবশ্যই বেঁচে থাকা উচিত। এই ক্ষেত্রে পারফিউমের জায়গায় যদি আঁথর ব্যবহার করে ভালো কথা, এটা অধিকতর ভালো, ভালো কথা। কিন্তু যদি কেউ পারফিউম লাগায় অথবা বডি স্প্রে ব্যবহার করে, তো আমরা এটা বলবো না যে তাদের কাপড় ইত্যাদি এগুলো নাপাক হয়ে গেছে, কেননা বাহ্যিকভাবে এগুলো ব্যবহার করা, এ ব্যাপারে উলামাগণ ফতোয়া দিয়েছেন।
যে ওলমায়ে কেরাম, ওলমায়ে আহলে সুন্নাত আমাদের জন্য অনেক বড় নেয়ামত, রহমত, শরীয়তের তারা গবেষণা করে বিভিন্ন আহকাম আমাদের মাঝে উপস্থাপন করেন, যাতে করে আমরা সাধারণ লোক যারা, আমরা যেন কোনো শরীয়তের মাসআলা মাসাইলের কারণে আমাদের দৈনন্দিন কাজে যেন ব্যাঘাত না হয়, তারা গবেষণা করে অত্যন্ত শরীয়তসম্মত তারা উত্তর প্রদান করে থাকেন। আমরা শুনেছি যদি স্যানিটাইজার বা পারফিউম কেউ যদি ব্যবহার করে বাহ্যিকভাবে, তাহলে সেটি শরীয়তে জায়েজ রয়েছে। জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে কল করুন, SMS করুন এবং কমেন্টসের মাধ্যমে আপনার মনে যা শরীয়তের বিধান সম্পর্কে প্রশ্ন করতে আপনি চান, অবশ্যই আমাদেরকে করুন। আকিদাগত, আমলগত এবং অন্যান্য শরীয়তের বিধানাবলী সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি সাহেব আমাদেরকে উত্তর প্রদান করবেন। আজকের এই পর্বে মুফতি শফিক সাহেব আমাদের সাথে রয়েছেন, তিনি উত্তর প্রদান করছেন। আসুন আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ রবিউল হোসেন আত্তারি। মুফতি সাহেবের নিকট আমার একটি প্রশ্ন হচ্ছে যে মসজিদের মধ্যে নিকাহ বা বিবাহ করা কেমন?
জি মুফতি সাহেব, অনেকে নিকাহ বিবাহের অনুষ্ঠান অর্থাৎ নিকার ব্যবস্থা মসজিদে করে থাকে, কিন্তু মসজিদে বর্তমানে যে আমাদের অবস্থা, মসজিদের আদব এবং মসজিদে কারা নিকাহ করতে পারবে, করার পূর্বে কোন কোন বিষয়ে তাদের খেয়াল রাখা জরুরি, আশা রাখি এই প্রশ্নের উত্তরে আপনি বিস্তারিত আমাদেরকে বলবেন। জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে?
নাতির মাহফিল, সাধারণভাবে আমাদের এখানে তেলাওয়াত, নাত শরীফ, বায়ানের ধারাবাহিকতা হয়ে থাকে, এটা আল্লাহ এবং তার রাসূলের জিকির। এখন হতে পারে তার পিছনে যে কোনো কারণ, বিয়ে উপলক্ষে মাহফিল হচ্ছে অথবা কোনো কুলখানি বাৎসরিক, এই কারণে মাহফিলের আয়োজন করা হয়েছে, যেটাকে আমরা ইসালে সওয়াব মাহফিল বলে থাকি। এটার পিছনে যে কারণেই হোক না কেন, হচ্ছে তো আল্লাহ এবং তার রাসূলের জিকির করা হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলের নাম নেওয়া হচ্ছে, এটা একেবারে জায়েজ। মসজিদ বানানোই হয়েছে এটার জন্য, মানুষ সেখানে বসবে, আল্লাহ এবং তার রাসূলের জিকির করবে, ইবাদত করবে, নেকির কাজ করবে, এলমি দিন শিখবে, অন্যদেরকে শিখাবে, তো এগুলো নেকির কাজ। এখন এই কারণে নয় যে অমুকের বিয়ে হচ্ছে তাই সেই মাহফিল মসজিদে অনুষ্ঠিত হচ্ছে, তো এই কারণে এই মাহফিলকে নিষেধ করা যাবে না। আর মসজিদে এই মাহফিল হতে পারে, আর মসজিদে বিবাহের অনুষ্ঠান করাও বৈধ। যাই হোক, মসজিদের যে আদব সম্মান রয়েছে সকলের এর প্রতি খেয়াল রাখা এটা আবশ্যিক, যেন এমন না হয় যে এমন আয়োজন করা হলো যে মসজিদকে মসজিদ মনে হচ্ছে না, বিয়ে বাড়ি মনে হচ্ছে। তো এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। এখন এইভাবে এটাকে বানিয়ে দেওয়া যাবে না যে এটা মসজিদের মতোই মনে হচ্ছে না, এটাকে এমন কোনো ডেকোরেশনের মাধ্যমে এইভাবে বানিয়ে দেওয়া, তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমাদের প্রচলিত যেভাবে নিয়ম রয়েছে, মসজিদের মধ্যে মিলাদ মাহফিল হয়, বারবি শরীফ হয়, গিয়ারবি শরীফ হয়ে থাকে, এভাবে অন্যান্য মাহফিল তো সাধারণভাবে হয়, তো এটা সাধারণ। যেভাবে মিম্বরে বসে আলোচনা করা হয় অথবা চেয়ার দেওয়া হয়, যে চেয়ারে বসে গেল, খতিব সাহেব বয়ান করল অথবা কেউ নাত শরীফ পড়ছে, তো এটা হলো নিয়ম। এমন হতে পারবে না যে তাতে পুরো চেয়ার দ্বারা সজ্জিত করা আর সমস্তটা বিয়ে বাড়ির মতো করে ফেলা, এটার অনুমতি নেই। সাধারণ পদ্ধতিতে মাহফিল আর সাধারণ নিয়মে হচ্ছে, তো এটার অনুমতি রয়েছে। সেটা বিয়ের মাহফিল হোক, কোনো অসুবিধা নেই, সেটা মসজিদে করা যেতে পারে। কিন্তু আদব এবং সম্মান সমস্ত জায়গায় রাখা জরুরি হবে। যে সমস্ত বিয়ে মসজিদের মধ্যে হয় তো সেটাও ঠিক আছে, আর এটাকে মুস্তাহাব বলা হয়েছে, মসজিদের মধ্যে বিবাহ সম্পন্ন হওয়া, তার মধ্যে মসজিদের আদব শিষ্টাচারিতার প্রতি খেয়াল রাখা, কোনো বাহ্যিক কথাবার্তা হবে না, দুনিয়াবি কথাবার্তা হবে না, চেঁচামেচি হবে না, লড়াই ঝগড়া পরস্পরের মধ্যে হবে না, তো এই সমস্ত জিনিস থেকে, শোরগোল থেকে মসজিদকে বাঁচিয়ে রাখা এটা আবশ্যিক। তো এই জন্য মসজিদে বিবাহ হওয়া এটাও জায়েজ, মুস্তাহাব, ঠিক আছে। আর বিয়েরও কোনো মাহফিল যদি মসজিদের মধ্যে হয় তো করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই বিষয়গুলো খেয়াল রাখবেন যা আমি আরজ করেছি, আদব এবং শিষ্টাচারিতার বিষয়ে, মসজিদের পরিবেশ কিভাবে পরিবর্তন করা যাবে না যে সেটা মসজিদ মনে না হয় বিয়ে বাড়ির মতো লাগছে সেটাকে, শরীয়তে এটার এজাজত নেই।
জি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মসজিদে নিকাহ করা জায়েজ রয়েছে, মুস্তাহাব একটি আমল, তবে মসজিদের আদব কিভাবে করতে হবে সেই বিষয়ে মুফতি সাহেব বলে দিয়েছেন। অনেক সময় মসজিদে আয়োজন করা হয় বিবাহের, কিন্তু দেখা যায় সাধারণ লোক যারা আমরা মসজিদের আদব করতেই পারি না, চেঁচামেচি শুরু হয়ে যায়, বিভিন্ন হট্টগোল এবং বিভিন্নভাবে সেখানে উচ্চ আওয়াজে কথা বলা হয়, এটি ঠিক নয়। মসজিদের আদব বজায় রাখতে হবে আর মসজিদের আদব করা অত্যন্ত জরুরি রয়েছে। জি, যাব পরবর্তী প্রশ্নের দিকে। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ হারুন আত্তারি। মুফতি সাহেবের কাছে আমার প্রশ্ন, মসজিদে কিছু লোক মিলে এমনভাবে উচ্চসুরে জিকির করার কারণে আশেপাশে মানুষের আমলের ব্যাঘাত সৃষ্টি হয়, এ ধরনের কাজের বিধান কি?
জি মুফতি সাহেব, কি বলবেন এ বিষয়ে? অনেকে নামাজ পড়ে, তার পাশেই জোরে তিলাওয়াত শুরু করে দিল বা জিকির শুরু করে দিল, তো এই বিষয়ে কি বলবেন? কেউ যদি পূর্বেই বসে মসজিদে তিলাওয়াত করছে, তার পাশে এসে নামাজ পড়লো, এর বিধান শরীয়তে কি? ভাই অনেক চমৎকার একটি প্রশ্ন করেছেন, বিস্তারিত আমাদেরকে উত্তর প্রদান করুন। জি মুফতি সাহেব,
মসজিদে উচ্চ আওয়াজে জিকির করা, এটা সে অবস্থায় সমুচীন যখন তার আওয়াজের মাধ্যমে, অর্থাৎ আওয়াজ এতটাই উঁচু হবে না যাতে তার নিজের ক্ষতি হয়, আর তার আওয়াজের মাধ্যমে যদি কোনো নামাজির নামাজের মধ্যে অসুবিধা হয়, অথবা কোনো এমন জায়গার মধ্যে যেখানে মানুষ আরাম করছে, যদি সেখানে কেউ চায় যে আমি সেখানে জিকির করব উচ্চ আওয়াজে, তো তখন সেখানে তার অনুমতি নেই, বরং সেখানে সে গোপনভাবে আস্তে আস্তে জিকির সমূহ পালন করবে। তো নিয়ম অনুসারে যেখানে কেউ নামাজ পড়ছে আর তার সাথেই বসে কেউ উচ্চ আওয়াজে জিকির করছে, তো শরীয়তে এটার অনুমতি নেই। যাই হোক, নামাজের পরে অনেক জায়গায় জিকির আজকার করা হয়ে থাকে, তো নামাজের পরে যেভাবে সাধারণভাবে কালিমা পড়া হয়ে থাকে অথবা এই ধরনের কোনো জিকির উচ্চ আওয়াজে করা হয়ে থাকে, তো তার অনুমতি সে অবস্থায় রয়েছে যে সেটা মধ্যম পন্থায় করা হবে, এমন উচ্চ আওয়াজ করবে না যাতে যাদের বাকি নামাজগুলো রয়ে গেছে তাদের কোনো অসুবিধা হবে, আর না এমন উচ্চস্বরে কোনো ব্যক্তি জিকির করবে যে যা নিজের কাছেই কষ্টদায়ক হবে। এই জিকিরের মাধ্যমে উচ্চস্বরে জিকির নিষিদ্ধ নয়, বরং এটা তো হাদিসের মধ্যে নিজেই, সাহাবায়ে কেরাম আলহিম রিদওয়ান যখন নামাজ থেকে ফারেক হতেন তো উচ্চ আওয়াজে কিছু কালিমা পড়তেন, যে কারণে বাহিরের লোকরা বুঝতে পারত যে জামাত শেষ হয়ে গেছে। তো সাধারণভাবে উচ্চ আওয়াজে পড়া এটা নিষিদ্ধ নয়। হ্যাঁ, যেখানে অন্যান্য কারণ চলে আসে, নামাজ পড়ছে অথবা কোনো ঘুমন্ত ব্যক্তির কষ্ট হতে পারে, অর্থাৎ জায়গাটা এমন যে কেউ ঘুমাচ্ছে আর সে জিকির করতে চাচ্ছে, এই কারণসমূহের কারণে সেখানে নিষেধাজ্ঞা চলে আসবে, বলা হবে যে তুমি আসতে পারো। যদি সাধারণভাবে নামাজের পরে উচ্চস্বরে জিকির করে এটা নিষিদ্ধ নয়, কিন্তু আওয়াজ সেই মধ্যম পন্থায় হওয়া উচিত। এই বিষয়গুলো খেয়াল, মসজিদ তো মসজিদ, আমাদের ঘরের মধ্যেও রাখা উচিত, অর্থাৎ ঘরের মধ্যেও অনেক সময় দুই একজন আরাম করছে অথবা অন্য কিছু, আর আমরা চাই উচ্চ আওয়াজে জিকির অথবা ট্যাপ চালায় মোবাইলের কোনো রেকর্ড নাচ শরীফ আমরা শুনছি, তো সেখানে এগুলোর অনুমতি দেওয়া হবে না। যে কেউ যেখানে ঘুমোচ্ছে তো আপনি তারও খেয়াল রাখুন। আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এটা পদ্ধতি যে যখন আপনি তশরিফ নিতেন কেউ ঘুমিয়ে থাকলে, তো তখন তিনি তাকে উচ্চ আওয়াজে সালাম দিতেন না, কেউ সেখানে জাগ্রত আছেন অথবা ঘুমন্ত রয়েছেন, তো তখন তিনি সেই মাত্রায় সালাম দিতেন যে তিনি শুনতেন, অর্থাৎ বাকিদের পর্যন্ত ওনার আওয়াজ এভাবে পৌঁছত না। তো এটা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম সমূহের মধ্য থেকেও শিখতে পাই, তো অনুরূপভাবেই করা উচিত।
কত সুন্দর শরীয়ত আমাদেরকে যারা ইবাদত করে তাদেরও খেয়াল রাখার জন্য বলেছে, যারা ঘুমিয়ে আছে তাদের আরামের প্রতিও খেয়াল রাখার আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে। কত সুন্দর ধর্ম হচ্ছে আমাদের ইসলাম। ঘুমন্ত ব্যক্তিও যেন কষ্ট না পায় এবং সে যেন কষ্টে পড়ে না যায়। যারা ইবাদত করে, জিকির করে, তিলাওয়াত করে, তাদের উচিত এই সকল বিষয় খেয়াল রেখে আমরা যেন আমরা জিকির এবং তিলাওয়াত করি। অনেকে জোরে জোরে তিলাওয়াত করতে থাকে, জিকির করতে থাকে, পাশের লোক ঘুমিয়ে রয়েছে বা ঘরের মধ্যে লোক ঘুমিয়ে রয়েছে, তাদের ঘুমের মধ্যে অসুবিধা হয়, তো সে বিষয়ে আমাদের খেয়াল করা উচিত। আল্লাহকে রাজি করার জন্য আমি তিলাওয়াত করব, জিকির করব, এর মাধ্যমে আল্লাহর কোনো বান্দা যদি কষ্ট পেয়ে যায়, তার অসুবিধা যদি হয়, তাহলে সেদিকেও শরীয়ত আমাদেরকে খেয়াল রাখার জন্য আদেশ করেছে। জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান শেষের দিকে কয়েকটি প্রশ্ন রয়েছে ইনশাল্লাহ, এরপরেই আমরা বিদায় নিব। যারাই এই অনুষ্ঠান দেখছেন, আমরা আমাদের এই অনুষ্ঠানের পরেও আপনারা আমাদেরকে কল করতে পারেন। জি হ্যাঁ, কল সেন্টারে ইসলামী ভাইরা আপনাদের ফোন কলস রেকর্ড করবে ইনশাল্লাহ। শরীয়তের যে কোনো বিষয় নিয়ে আপনি যদি জানতে চান, অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন, বা SMS এর মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ শহীদুর রহমান। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে চোখে চশমা দিয়া সেজদা করলে সেজদা হক আদায় হবে কি না?
জি মুফতি সাহেব, অনেকে চশমা পরিধান করে, দেখা যায় যে চশমা পরিহিত অবস্থায় সেজদা করে থাকে, এর বিধান কি হবে একটু বলুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই এই অনুষ্ঠান দেখছেন, মনোযোগ দিয়ে আমরা যেন মুফতি সাহেবের উত্তর শুনি। জি মুফতি সাহেব,
চশমা যদি কেউ পরিধান করে এবং সে অবস্থায় সে নামাজ আদায় করে, তো নামাজ তো পড়তে পারে, কিন্তু এখানে এটা দেখা জরুরি, কপাল এটা সিজদার মধ্যে লাগাটা ফরজ, আর নাকের হাড্ডি অর্থাৎ শক্ত যে হাড্ডি এটা লাগা ওয়াজিব, এটা লাগা ওয়াজিব। এখন যদি কেউ চশমা পরিধান করে এভাবে সেজদা করতে পারে যে কপালও লাগে আর নাকের হাড্ডিও লাগে, নাকের যে উপরের অংশ এই অংশটি নয় বরং এই শক্ত হাড্ডি এটা লাগতে হবে, তো চশমা পরিধান করেও নামাজ পড়তে পারেন আর তার নামাজ হয়ে যাবে, কেননা সেজদা এখানে পরিপূর্ণ হয়েছে। আর যদি কেউ কপাল তো লাগিয়েছে কিন্তু নাকের হাড্ডি লাগায়নি, তো এটা ওয়াজিব ছেড়ে দেওয়া, জেনে বুঝে করল নামাজ মকরুহে তাহরিমি ওয়াজিবুল ইয়াদা, দ্বিতীয়বার আদায় করা ওয়াজিব হয়ে যাবে। আর যদি ভুলে এই ওয়াজিব ছুটে যায়, তো সে শাহু সিজদা করলে নামাজ পূরণ হতে পারে, কিন্তু যদি শাহু সিজদাও ভুলে যায় তাহলে সে নামাজকে পুনরায় পড়া ওয়াজিব হবে। তো মূল বিষয়বস্তু হল এটি যে চশমা দ্বারা কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, যার চশমায় এমন ফ্রেম এমনটাই ব্যবহার করে যথাযথভাবে সিজদা করতে পারে না, অতঃপর সে চশমা দ্বারা নামাজ পড়তে পারবে না, আর চেষ্টা এটা থাকা জরুরি চশমা খুলে ফেলে আপনি নামাজ পড়ুন, প্রশান্তির সাথে আপনি নামাজ পড়তে পারেন। হতে পারে এমন অনেক লোক রয়েছে যাদের চশমা ভেঙে যাওয়ার ভয় ইত্যাদি থাকে, তো না তারা কপাল যথাযথ লাগায় না নাকের হাড্ডি, তো সেক্ষেত্রে আপনি আপনার চশমাই খুলে ফেলুন। যদি কখন আপনি নামাজ শুরু করে দেন চশমার সাথে আর চশমা দ্বারা আপনি জানেন যে সিজদা যথাযথ হয় না, তো যখনই আপনি সিজদার জন্য যাবেন তো এক হাতে আপনি আপনার চশমা খুললেন আর সিজদা করে নিলেন, তো একবারে যেহেতু আপনি এটা আমল করেছেন তো এটা আপনার আমলে কলিলেই হবে। আপনি আপনার নামাজ পড়ুন আর আপনার নামাজকে আপনি পরিপূর্ণ করুন, সিজদাও আপনার যথাযথ হয়ে যাবে। পুরো মাসালা আমি আরজ করে দিয়েছি। চশমা পরিধান করে সিজদা হতে পারে, নাকের হাড্ডিও লাগতে পারে, ঠিক আছে, আর যদি এই সমস্ত বিষয়ে চশমা বাধা হয় তাহলে চশমা পরিধান করে পড়তে পারবে না।
চশমা পরে নামাজ পড়ার যে বিধান মুফতি সাহেব চমৎকার বলেছেন, অনেকে সেজদা করে, সেজদা করতে গিয়ে দেখা যায় নাকের যে হাড্ডি রয়েছে সেটি সেজদার মধ্যে রাখে না, শুধু নাকের যে অগ্রভাগ সেটি রেখে নেয়, তো তার সেজদা হবে কি না সে সম্পর্কে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যারাই চশমা পরিধান করে থাকেন নামাজের সময় সেজদা করতে গিয়ে, এই বিষয় যা মুফতি সাহেব আমাদেরকে বলেছেন অবশ্যই খেয়াল রাখবেন, অন্যথায় এত কষ্ট করে নামাজ পড়লাম আর শরীয়তের বিধানের উপর আমল না করার কারণে আমার নামাজই হয়নি, তাই অনুরোধ করব যে এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। মুফতি সাহেব, একটি বিষয়, একটি প্রশ্ন রয়েছে আপনার কাছে, সেটি হচ্ছে কাজা নামাজ, কাজা নামাজ সেই সময় আদায় করা কি জরুরি যে সময় কাজা উমরি আদায় করা হয়, এই বিষয়ে কি বলবেন?
কাজায়ে উমরির যে আহকাম রয়েছে তার মধ্যে এটা অকাট্যভাবে জরুরি নয় যে ফজরের কাজা হলে ফজরের ওয়াক্তেই করতে হবে, জোহরের হলে জোহরের ওয়াক্তে করতে হবে, আসরের হলে আসরের ওয়াক্তে, এমনটা একেবারেই নয়। যেই বান্দার জিম্মায় কাজায় উমরি রয়েছে, অর্থাৎ অনেক কাজা বাকি রয়েছে, তো প্রথমে তো সে তার প্রবল ধারণা করে নিবে সে বালেক হয়েছে কোন বয়সে এসে। যদি জানা না থাকে তাহলে ১২ বছর থেকে হিসেব করবে যে তার কাজা উমরি কতটুকু হয়ে থাকে। এখন যদি সে যা তার জন্য সহজ হয় এমন ফজরের সময় কিছু ফজরের কাজা উদাহরণস্বরূপ পড়তে চাইলে, অথবা প্রথমে জোহর পড়তে চাইলে, অথবা আসর পড়তে চাইলে, এটাও তার এখতিয়ার রয়েছে। আর এটাও এখতিয়ার রয়েছে যে সে প্রতিদিন নিজের একদিনে যে পাঁচ ওয়াক্ত নামাজ রয়েছে যা কাজা উমরে হিসেবে তার কাছে থাকে, তো পাঁচ নামাজের ফরজ আর ঈশার সাথে বিথেরও তো এভাবে আদায় করবে। তো এটা একেবারেই জরুরি নয়, ঈশার নামাজ তাকে ঈশার ওয়াক্তে আদায় করতে হবে, আর মাগরিবের থেকে গেলে মাগরিবের মধ্যে এমনটা নয়। আপনি যদি জোহরের ওয়াক্তেও ঈশার নামাজ কাজা উমরে হিসেবে আদায় করেন, পড়তে পারেন। হ্যাঁ অবশ্যই, যে বিথির আপনি পড়বেন তার মধ্যে তো জোহরের ওয়াক্তে পড়লে আপনি হাত উঠাবেন, তাকবীরে কুনুতের জন্য, দোয়ায়ে কুনুতের জন্য, তো তাকবীরে কুনুতের জন্য আপনি হাত উঠালে তো মানুষ বুঝতে পারবে। এজন্য আপনি এমন জায়গায় পড়ুন যাতে মানুষ বুঝতে না পারে, অথবা আপনি এভাবে করুন। অথবা যদি জনসম্মুখে থাকেন তাহলে তাকবীর বলুন কিন্তু হাত উঠাবেন না, তাকবীর বলবেন কিন্তু হাত উঠাবেন না, আর দোয়ায়ে কুনুত পড়া শুরু করে দিন। কেননা এই কাজও জরুরি যে আমাদের গুনাহসমূহ যেন প্রকাশ না পায়, এমন যেন না হয় যে ব্যক্তি নামাজও পড়ছে আর মানুষ বুঝতেও পারছে যে সে কাজা উমরি করছে, তিনি কাজা পড়ছেন। তো এই জন্য এমন ওয়াক্তসমূহে পড়া উচিত। এটাই কারণ যে আমাদের উলামাগণ ফজরের নামাজের পরে অথবা ফজরের ফরজের আগে সুন্নত পড়া যায় কিন্তু কাজা উমরির ব্যাপারেও মানুষ প্রশ্ন করে, তো এই সময় তো কাজা উমরি হতে পারে কিন্তু বলা হয়েছে যে মসজিদে আপনি এমনটা করলে মানুষ আপনাকে প্রশ্ন করবে। অনুরূপভাবে আপনি আসরের নামাজ পড়লেন, মাকরু ওয়াক্ত এখনও শুরু হয়নি, মধ্যকানের সময় আপনি কাজায় উমরি করতে পারেন কিন্তু মানুষের সামনে নিষেধ করা হয়েছে, কেননা এই অবস্থায় নফল, সে সময় নফল ফরা জায়েজ নেই। এখন যদি আপনি কাজা উমরি পড়েন তো মানুষ আপনাকে প্রশ্ন করবে, ভাই আপনি কি পড়ছেন, তো আপনি বলবেন যে আমি কাজা পড়ছি। এভাবে এক ধরনের প্রকাশ হবে, গুনাহের প্রকাশ হবে, যে নামাজকে ছেড়ে দেওয়া গুনাহের কাজ। তো এই জন্য এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি যেই সময়ের মধ্যে কাজায়ে উমরি করতে চান আপনি করতে পারেন। যেটা মানুষের মস্তিষ্কের মধ্যে রয়েছে যে ফজর, ফজরের পরে জোহর, জোহরের পরে আসর, আসরের সময় এটা একেবারেই ভুল। আপনি অন্যান্য ওয়াক্তসমূহের মধ্যে যদি পূর্বের উমরি কাজা করতে চাইলে ঈশার ওয়াক্তে ফজরের করতে চান, এটারও ইজাজত রয়েছে। জোহরের সময় মাগরিবের কেউ কাজা উমরি পড়তে চাইলে তো এটারও অনুমতি রয়েছে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব আমাদেরকে কাজা নামাজের বিধান আমাদেরকে বলে দিয়েছেন। অনেকের আমাদের কনসেপ্ট থাকে যে ফজরের নামাজ কাজা হয়েছে তো পরবর্তী দিন ফজরের সময় পড়তে হবে, জোহরের নামাজ যদি কাজা হয়েছে তাহলে জোহরের সময় কাজা আদায় করতে হবে। তো অত্যন্ত সুন্দরভাবে তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে যে কোনো একটি সময় আমরা কাজা নামাজ আদায় করতে পারি, তবে এটিও বলে দিয়েছেন যে কোনো লোকের সামনে যেন আমরা কাজা আদায় না করি, যাতে সে যেন বুঝতে না পারে যে আমি কাজা আদায় করছি। আচ্ছা, অনেকে আমাদের মধ্যে কাজা যখন নামাজ হয়ে যায় তখন একে অপরকে বলে যে আজকে আমার ফজর কাজা হয়ে গিয়েছে, বা আমার ব্যস্ততার কারণে আমি জোহর নামাজ পড়তে পারিনি, কাজা হয়ে গিয়েছে। কাজা নামাজ কাজা করা একটি গুনাহ, আর গুনাহকে প্রকাশ করাও গুনাহ, যা মুফতি সাহেব আমাদেরকে চমৎকার বলেছেন। শরীয়তের বিধানও শিখছি এবং কিভাবে কোন সময় কি রূপ এবং কোন ভঙ্গিতে কথা বলতে হয় সেটিও আমরা জানতে পারছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এই অনুষ্ঠান এর সময় শেষ হয়ে গিয়েছে। অনুরোধ করব যারাই এই পর্যন্ত আমাদের সাথে ছিলেন, অনেক শরীয়তের বিধান এই অনুষ্ঠানের মাধ্যমে শিখতে পাচ্ছি, অনুরোধ করব আপনি ডায়েরি কলম নিয়ে নিন এবং প্রতিটি পর্ব দেখার এবং সে প্রশ্ন উত্তর লেখার অনুরোধ করব। ইনশাআল্লাহ অসংখ্য ইলমে দ্বীনের বিভিন্ন মাসলা মাসাইল আমরা শিখতে পারব। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদের সাথে ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো ও সুস্থ রাখুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের ছবি।